সবাইকে স্বাগতম বিপদকাস্টের চতুর্থ পর্ব। এ পর্বের শুরুতেই আমরা জানব আমরা নিজেরা সবসময় যে ধরনের সিদ্ধান্ত নিই সে ধরনের সিদ্ধান্তে আমাদের কতটুকু সংশয় প্রকাশ করা উচিত। মানুষ হিসাবে আমরা কেমন, এই বিশ্লেষণে আমাদের মাঝে থাকা বিশ্বাস নামক প্রবৃত্তি বড় একটি জায়গা ধরে রাখবে। বেশিরভাগ মানুষই বিশ্বাস করে চারপাশের অন্য সবার থেকে সে একটু আলাদা। আমরা সবাই নিজেকে চারপাশের সবার থেকে অধিক সভ্য, অধিক বুদ্ধিমান বিবেচনা করে থাকি। একেবারে সাধারণ মানুষ থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র, সবার জন্য ব্যাপারটি কম বেশি সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চালানো এক জরিপ থেকে দেখা যায় সেখানে অধ্যয়নরত 70% ছাত্র নিজেকে গড়পড়তা সবার থেকে সর্বদিকে অগ্রসর বলে বিবেচনা করে এবং অন্য সবার তুলনায় নেতৃত্বের গুণাবলী নিজের মাঝে বেশি আছে বলে মনে করে। জরিপে মাত্র 2% নিজেকে সবার থেকে পেছানো বলে রায় দিয়েছে। বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের মধ্যে চালানো একই ধরনের জরিপে দেখা যায় 94% কর্মক্ষেত্রে থাকা অন্যান্য সহকর্মীর তুলনায় নিজেকে সেরা মনে করে থাকেন। অন্য এক জরিপে দেখা যায় 44% সাদা আমেরিকান মনে করে সে ছাড়া অন্যান্য সাদা আমেরিকান কালোদের প্রতি বিরূপ মনা। মাত্র 14% স্বীকার করেছেন তারা নিজেরাই বিরূপ মনোভাব ধারণ করেন। নিজেকে সেরা বিবেচনা করার আরেক মনোভাব খুব প্রকট আকারে দেখা যায় যে কোনো ধরনের কাজে যোগদানের আগে ওই কাজের সাথে সংশ্লিষ্ট কারোর সাথে নিজের যোগ্যতা প্রমাণের সাক্ষাৎকার দিতে গেলে। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি সবসময় নিজেকে সাক্ষাৎকার প্রার্থী থেকে সব দিকে এগিয়ে থাকা একজন হিসাবে বিবেচনা করেন। খুব বেশি ব্যাখ্যা না করে একটি উদাহরণ দেওয়া যায় এমন এক। মেরিলিন মনরো যখন প্রথমবারের মতো একটি মডেলিং এজেন্সির সামনে দাঁড়ান তখন সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি মনরো সম্পর্কে লিখেছিলেন, অভিনয় জানে না, গাইতে জানে না, চুলগুলো সাদা, নাচতে জানে তবে খুব সামান্য। এবার আসুন একটু নিজের সাথে কথা বলি। দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য আমরা কাজ করি। জীবিকার জন্য আমরা কেউ ফুটবল খেলি, কেউ ক্রিকেট খেলি, কেউ কর্পোরেট অফিসে, বিশ্ববিদ্যালয় বা ব্যাংকে অন্য কিছু খেলি। এই খেলাধুলায় আমরা কখনো বা সবার থেকে ভালো কিছু করে ফেলি, আবার একই সাথে নিয়মিত করে থাকি গর্হিত ধরনের নানা ভুল কাজ। এই ভুল কাজগুলোর জন্য ঊর্ধ্বতন কোনো খেলোয়াড় বা সহকর্মী আমাদের কিছু বললে আমরা সাধারণত ব্যক্তিটির ওপর অভিমান করে বসি। আমরা মনে করি একটু ঝামেলা হলো আর অমনি বকা, অথচ আমার ভালো কাজগুলো কেউ দেখলো না, মূল্যায়ন করলো না। মানুষ আসলে এমনই, আমরা সাধারণত ভালো কাজের জন্য মূল্যায়িত হতে পছন্দ করি। পলিয়ানা প্রিন্সিপাল নিয়ে বিস্তারিত গবেষণায় দেখা যায় মানুষের একদম সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে নিজের সম্পর্কে অন্যের ভালো মতামতগুলোই কেবল গ্রহণ করা। চিরশত্রুর মুখে যদি কোনো প্রশংসা পাই আমরা, তাহলে আনন্দ চিত্তে সেটি গ্রহণ করতে দ্বিধাবোধ না করলেও তার কাছ থেকে নিজের সম্পর্কে মন্দ কিছু শুনতে পেলে নিজেকে বলি ওই বেটা আমার শত্রু, এজন্যই এমন বাজে কথা বলল আমার সম্পর্কে। অবশ্য নিতান্তই বাধ্য হয়ে মাঝে মাঝে আমরা আমাদের বদগুণ কিংবা বদ স্বভাবের অস্তিত্ব মেনে নিই। মেনে নিলেও আমরা মনে করি মানুষ হিসাবে আমরা ভালো হলেও পরিস্থিতির চাপে এখন মন্দ কাজ করতে হচ্ছে। যদিও অন্যের বদগুণ বা বদ বৈশিষ্ট্যকে আমরা সেই ব্যক্তির অন্তর্নিহিত সত্তার খারাপ বৈশিষ্ট্য বলেই বিবেচনা করে থাকি, তার ক্ষেত্রে পরিস্থিতির চাপ কথাটা প্রযোজ্য থাকে না। আমাদের মাঝে অনেকেই আছেন জ্যোতিষবিদ্যা বিশ্বাস করে থাকেন। অনেকেই বিশ্বাস করেন রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসে থাকা ভাগ্যগণক থেকে দৈনিক পত্রিকায় কলম লেখা ভদ্রলোককে। নির্দিষ্ট পাথর পরিধানের মাধ্যমে ভাগ্য বদলের বিষয়েও বিশ্বাস আছে আমাদের অনেকে। দেখা যাচ্ছে নিজের সম্পর্কে ভালো কথা শোনার প্রবণতা, ভবিষ্যতে নিজেকে বর্তমান থেকে উন্নত কোনো স্থানে দেখার প্রবণতার কারণে খুব সহজেই মানুষকে বোকা বানিয়ে ফেলা যায়। আপনার বিশ্ববিদ্যালয়ের হাত দেখা সেই ছেলেটির কথা মনে আছে তো? যে কিনা মেয়েদের হাত ধরে ঘন্টার পর ঘন্টা সাধারণত একই কথা বলে সবাইকে খুশি করে যেতে থাকতো। দুই একটি কথা শুনেই মনের মাধুরী মিশিয়ে আস্ত একটি গল্প বানিয়ে ফেলাটাও আমাদের স্বভাবজাত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমাদের মস্তিষ্ক এই কাজের জন্য রীতিমতো কম্পিউটারের মতো প্রোগ্রাম করা। আমরা জানি মস্তিষ্ক ডান ও বাম গোলার্ধে বিভক্ত। মজার ব্যাপার হলো শরীরের ডান দিককার অঙ্গগুলোকে, যেমন ডান চোখ, ডান হাত ইত্যাদি, নিয়ন্ত্রণ করে বাম গোলার্ধ, আর বাম দিকের অঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে ডান গোলার্ধ। এছাড়াও কথা বলার ক্ষমতাও নিয়ন্ত্রিত হয় বাম গোলার্ধ থেকে। এ কারণেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীদের মস্তিষ্কের কোন গোলার্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে শরীরের ডান বা বাম পাশ অকেজো হয়ে যায়। কখনো হারিয়ে যায় কথা বলার ক্ষমতা। কিছু কিছু দুর্ভাগা মানুষের আবার কোনো জন্মগত ত্রুটির কারণে বা কোনো দুর্ঘটনার ফলে ডান আর বাম গোলার্ধের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তেমন একজন রোগীকে নিয়েই মস্তিষ্কের গল্প বানানোর ক্ষমতা পরীক্ষার জন্য একটি পরীক্ষা করা হয়। যে পরীক্ষার বর্ণনা পাওয়া যায় লুইস ওলপার্টের 6 ইম্পসিবল থিংস বিফোর ব্রেকফাস্ট বইটিতে, যেখানে একজন মানুষকে ডান চোখ বন্ধ করে বাম চোখের সামনে একটি তুষার স্নাত মাঠের ছবি দেখানো হয়। ঠিক তেমনিভাবে বাম চোখ বন্ধ করে রেখে ডান চোখের সামনে ধরা হয় পাখির পায়ের ছবি। এরপর মানুষটির সামনে বেশ কয়েক ধরনের ছবি দেখে একটু আগে সে যা দেখলো তার সাথে মোটামুটি মিলে যায় এমন ছবিগুলো বাছাই করতে বলা হয়। মানুষটি বাম হাত দিয়ে ছবিগুলোর মধ্য থেকে বাছাই করে মাঠ থেকে বরফ সরাতে প্রয়োজনীয়তে একটি বেলচার ছবি, ডান হাত দিয়ে তুলল পাখির ছবি। এরপর তাকে দুইটি ছবি তোলার কারণ ব্যাখ্যা করতে বলা হলো। মজাটা দেখা গেল ঠিক তখনই। আমাদের কথা বলার ক্ষমতা নিয়ন্ত্রণ করে বাম গোলার্ধ। বাম গোলার্ধ তার নিয়ন্ত্রিত ডান চোখ দিয়ে পাখির পায়ের ছবি দেখেছে, তাই পাখির ছবি বাছাইয়ের পেছনে যথাযথ কারণটি মানুষটি দেখাতে সক্ষম হয়। বিপত্তি বাধে বরফ তোলার বেলচা নিয়ে, বাম চোখের মাধ্যমে তুষার স্নাত মাঠ দেখেছে ডান গোলার্ধ, যে গোলার্ধের নেই কথা বলার ক্ষমতা। বেলচা তোলার যুক্তিটি যেহেতু দিতে হবে বাম গোলার্ধকে এবং তার সাথে ডান গোলার্ধের যোগাযোগ বিচ্ছিন্ন, তাই সে বেলচা তোলার পক্ষে একটি মিথ্যা যুক্তি দাঁড় করায়। বেলচার ছবি বাছাইয়ের পেছনে সে যুক্তি দেয় পাখির বাসার ময়লা পরিষ্কারের জন্য সে বেলচার ছবিটি বাছাই করেছে। ভাষা নিয়ন্ত্রক বাম গোলার্ধ মাঠের উপর তুষার পড়ে থাকার কোনো ছবি শুরুতে দেখেনি। পূর্ববর্তী কোনো ধারণা না থাকায় অবচেতনভাবে তাই বাম গোলার্ধ মানুষটিকে বেলচার ছবি বাছাইয়ের পেছনে বানানো একটি গল্প সরবরাহ করেছে। নিজের মস্তিষ্কের সিদ্ধান্তেও সংশয় প্রকাশ করা তাই খুব যৌক্তিক। পডকাস্টের এ পর্বে আলোচনা করব দুনিয়ার শস্যক্ষেত্র নিয়ে। মানুষের জন্য দুনিয়ার শস্যক্ষেত্র না হলেও যুদ্ধক্ষেত্র তো বটে, সকল প্রাণীর জন্যই কথা সত্য। টিকে থাকা নিরন্তর সংগ্রামে আমরা সবাই যোদ্ধা। এই নিরন্তর সংগ্রামের প্রেরণা কোথা থেকে আসে প্রাণীর মাঝে? ঈশ্বরের কাছ থেকে। রাহুল শাস্ত্রীটাও যেমন বলেছিলেন, অজ্ঞতার অপর নাম ঈশ্বর। তাই অজ্ঞ থাকাকালীন সময়টায় নেতৃত্বে সকলেই ভেবে নিয়েছিল এই অনন্ত প্রেরণার উৎস দেবদেবী ঈশ্বর। আমাদের সকল অজ্ঞতায় জ্ঞানের আলো ঢোকা মাত্রই আমরা দেখেছি সেখান থেকে স্থানচ্যুত হয়ে গেছে ঈশ্বরের আসন। ঠিক তেমনি এই অনন্ত প্রেরণার উৎস যে ঈশ্বর নয় সেটাও আমরা জানতে পেরেছি বিজ্ঞানের বদৌলতে। কেবল মানুষ নয়, প্রাণী জগতে আমাদের আত্মীয় অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এই প্রেরণা প্রদান করে ডোপামিন নামক জৈব রাসায়নিক নিউরোট্রান্সমিটার। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলে পুরো বিষয়টি আরো পরিষ্কার হবে। একটি বানরকে যে কোনো একটি কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হলো। আলোহীন একটি ঘরে তাকে রেখে আলো জ্বালিয়ে সংকেত প্রদান করা হলো ওই নির্দিষ্ট কাজটি সম্পন্ন করার জন্য। কাজটি সফলভাবে সম্পন্ন হলে সে পুরস্কার হিসেবে পাবে এক ছাড়া কলা। ডোপামিন আবিষ্কারের পরে ভাবা হতো সফল কাজ সম্পন্ন হবার পর বানরটির ডোপামিন নিঃসরণ সবচেয়ে বেশি হবে। কিন্তু বানরটির ওপর পরীক্ষাটি চালানোর পর দেখা গেল এক অদ্ভুত ব্যাপার। পরীক্ষার সময় দেখা গেল সংকেত প্রদানের সাথে সাথেই ডোপামিন নিঃসরণ সবচেয়ে বেশি। কাজটা খুব সহজ, আমি পারবই, আমাকে পারতেই হবে। কাজটা সম্পন্ন করার পর দেখা যাচ্ছে ডোপামিন নিঃসরণ কমে গিয়েছে। অর্থাৎ পুরস্কার নয়, বরং পুরস্কার প্রাপ্তির আকাঙ্ক্ষায় আমাদের শরীরের ডোপামিন নিঃসরণ করে। বানরের উদাহরণটি ছেড়ে নিজেদের দিকেই তাকাতে পারি আমরা। প্রতিযোগিতামূলক কোনো খেলায় অংশগ্রহণের খেলোয়াড় বা দর্শক যে কোনোভাবেই অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই আছে। খেলার সময় পুরস্কারের আশায় আমরা নিজেদের সর্বস্ব ঢেলে ফেলি, কিন্তু সেই পুরস্কার পেয়ে যাবার পর আমাদের অনুভূতি কি একই থাকে? অথচ একটু আগে খেলার সময় মনে হচ্ছিল এই পুরস্কারের জন্য প্রয়োজনীয় জীবন দিয়ে দিতে পারবো আমরা। সবই ডোপামিনের পদান্বতা। বানর কিংবা ইঁদুরের ওপর ডোপামিনের প্রভাব আর মানুষের ওপর প্রভাব একই রকম হওয়া সত্ত্বেও ডোপামিন নিঃসরণের সময় হিসেবে আলাদা হয়ে যায় আমরা সবার থেকে। আমরা মানুষেরা দীর্ঘ সময় উত্তেজিত থাকতে পারি, প্রেরণা পেতে পারি নির্দিষ্ট কোনো পুরস্কার প্রাপ্তির আশায়। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বাবা মা বলতেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে। পঞ্চম শ্রেণী শেষ করার পর বাকি শ্রেণীগুলোকে আমরা কি অগুরুত্বপূর্ণ মনে করেছি? তবে করিনি। এসএসসির সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এসএসসি পরীক্ষা, তারপর এইচএসসি, তারপর বিশ্ববিদ্যালয়, তারপর ভালো চাকরির সন্ধান, সুন্দরী বউ, সুন্দরী গাড়ির আকাঙ্ক্ষা আমাদের চালিত করছে তো করছে। আর যে কোনো পুরস্কার প্রাপ্তির জন্য দীর্ঘ সময় লেগে থাকা কেবল মানুষের পক্ষেই সম্ভব। আর এ কারণেই মানুষ বিশ্বাস করে পরকালে। কেন? বানরের পরীক্ষাটি এবার আরেকটু পতন করা হলো। প্রশিক্ষিত বানরকে এবার বলা হলো কাজটি শুধু করলেই হবে না, পুরস্কার সে পাবে তবে যদি একটি নির্দিষ্ট সময়ের মাঝে সে কাজটি সম্পন্ন করতে পারে। পুরস্কারে এখন আমরা একটি অনিশ্চয়তা যোগ করে দিলাম, কলা সে পেতেও পারে নাও পেতে পারে। এবার পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে দেখা গেল পুরস্কার পাবার সম্ভাবনা আগের পরীক্ষার তুলনায় অর্ধেক হয়ে গেলেও বানরের ডোপামিন নিঃসরণ বেড়ে গিয়েছে আগের থেকে। যত যাই হোক আমি পারবই, পারতে আমাকে হবে। পুরস্কারের ঝুঁকি আমাদের ডোপামিন নিঃসরণকে বাড়িয়ে দেয়। এবার চলুন আরেকটু মানুষের কথা ভাবি। এইচএসসি, বিশ্ববিদ্যালয়, চাকরি, বিয়ে, সংসারের পর বার্ধক্যে এসেই আমরা যে ক্ষান্ত দিই তা কিন্তু নয়। আমরা সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই, মৃত্যু পরবর্তী সময়। আমরা মনে করি সেখানেও আমাদের জন্য অপেক্ষা করছে অনন্ত জীবন, অনন্ত পুরস্কার। আর এ কারণে ধর্ম সৃষ্টি করেছি আমরা। প্রথাগত ধর্মগুলোর মধ্যে খ্রিস্টান এবং ইসলাম ধর্ম পরকালের এই লোভ দেখিয়ে বেশিরভাগ মানুষকে তাদের দলে নিয়ে। অনন্ত পুরস্কারের লোভে পড়ে আমরা চোখ বুঝে বিশ্বাস করতে শিখেছি তাদের পৌরাণিক গালগল্প কেচ্ছা কাহিনী। এই গালগল্প কেচ্ছা কাহিনীর অসহায়তা বোঝার জন্য কোনো বই পড়ার দরকার হয় না। সামান্য চোখ কান খোলা রাখলে সব কিছু ভেঙে পড়ে কাশের ঘরের মতো। কিন্তু অনন্ত পুরস্কারের আশায় সে কাশের ঘর আমরা এখনও আগিয়ে চলে আসি।